বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 20 আগস্ট, 5 ভাদ্র এবং ফার্সি 29 মুরতাদ। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। লেবাননে ইরানের তেল পাঠানোর বিষয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে তিস্তা অববাহিকায় আরেক দফা প্লাবন ও পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল বন্ধ হওয়া সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইমাম সাজ্জাদ আলাইহিসসালামের শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান থেকে তেল বহনকারী জাহাজে কোনো ধরনের নাশকতা না চালাতে শত্রুদের প্রতি হিজবুল্লাহর হুঁশিয়ারি। আফগানিস্তানের উপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকতে চীনের আহ্বান, তালেবানকে স্বীকৃতি দেবে তুরস্ক। বরিশালে সংঘর্ষের ঘটনায় মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহকে দায়ী করছেন সরকারি কর্মকর্তারা, গ্রেপ্তার দাবি। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পাম্পোর এলাকায় সংঘর্ষ, নিরাপত্তা বাহিনী সদস্য সহ 2 গেরিলা নিহত। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর শত্রুদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান থেকে কয়েকটি জাহাজে করে জ্বালানি তেল আনা হচ্ছে এবং সমুদ্রে এসব জাহাজকে হিজবুল্লাহ লেবাননের নিজস্ব ভূখণ্ড হিসেবে বিবেচনা করছে। তিনি একথার মধ্য দিয়ে দৃশ্যত ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গতকাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতি এবং পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম হুসাইনের শাহাদাত বার্ষিকী স্মরণে টেলিভিশনে দেয়া বক্তৃতায় হাসান নাসরুল্লাহ এসব কথা বলেন। তিনি বলেন, লেবাননের জনগণের দুঃখ দুর্দশা দূর করার জন্য ইরান থেকে তেল আনার ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে তেল ভর্তি জাহাজ ইরান থেকে লেবাননের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আরও কয়েকটি জাহাজ পরপর রওনা দেবে। আমরা আমাদের জনগণের অপমান বরদাস্ত করব না, হিজবুল্লাহ মহাসচিব সুস্পষ্ট করে বলেন। যখন থেকে তেল ভর্তি জাহাজ যাত্রা শুরু করেছে তখন থেকেই হিজবুল্লাহ ওই জাহাজকে লেবাননের ভূখণ্ড হিসেবে বিবেচনা করছে। লেবাননের জনগণের পাশে দাঁড়ানোর জন্য তিনি ইরান সরকারকে ধন্যবাদ জানান। প্রচণ্ড জ্বালানি সংকটে ভোগা লেবাননের জন্য এর আগে কয়েক দফায় হিজবুল্লাহ মহাসচিব ইরান থেকে তেল আমদানির ইচ্ছা ব্যক্ত করেছেন। গত রোববার তিনি বলেছিলেন, হিজবুল্লাহ অবশ্যই ইরান থেকে তেল আমদানি করবে এবং তা করবে প্রকাশ্য দিনের আলোয়, রাতের আঁধারে নয়।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, লেবাননের উদ্দেশ্যে তেহরান যে তেলের চালান পাঠিয়েছে তার মূল্য পরিশোধ করেছে লেবাননের কয়েকজন শিয়া ব্যবসায়ী। গতকাল লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ এই তেল চালানের কথা জানান। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, সাইয়েদ হাসান নাসরুল্লাহ যে তেলের চালানের কথা বলেছেন তার সবই কিনেছেন লেবাননের শিয়া ব্যবসায়ীদের একটি দল। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সম্পর্কযুক্ত ইরানের নূর নিউজ একথা জানিয়েছে। অন্যদিকে পাশ্চাত্য ও তাদের আঞ্চলিক মিত্র দেশগুলোর গণমাধ্যমগুলো দাবি করছে, ইরানের পক্ষ থেকে লেবাননকে এ তেল উপহার হিসেবে দেয়া হচ্ছে অথবা লেবাননের সরকার ইরানের কাছ থেকে এই তেল কিনেছে। নূর নিউজ তাদের টুইটার অ্যাকাউন্টে বলেছে, লেবাননের উপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে ইরান এবং হিজবুল্লাহর পক্ষ থেকে তেল লেনদেনে যে শক্তিশালী পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে প্রতিরোধ ফ্রন্টের শত্রুরা মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়েছে। আফগানিস্তানের উপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে চীন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর যখন তালেবানের পুনরুত্থান হয়েছে এবং ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে তখন চীনের পক্ষ থেকে এই আহ্বান জানানো হল। পাশাপাশি আফগানিস্তানকে স্বার্থ হাসিলের উপায় হিসেবে ব্যবহারের কথা প্রত্যাখ্যান করেছে বেইজিং। গতকাল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের সঙ্গে টেলিফোন আলাপে এসব কথা বলেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, বেশি চাপ সৃষ্টি না করে বরং ইতিবাচক দিকে পরিচালিত হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আফগানিস্তানকে উৎসাহী করে তোলা উচিত। এ ধরনের মনোভাব আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করবে বলে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ভূ রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হিসেবে আফগানিস্তানকে ব্যবহার করা থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিরত থাকা উচিত। এর পরিবর্তে বরং দেশটির স্বাধীনতা এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখানো দরকার। তুরস্ক বলেছে, আফগানিস্তানে তালেবান সরকার গঠন করার পর তাদের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুস ওগলু একথা বলেছেন। তিনি বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে তুরস্ক মোটেই তাড়াহুড়ো করছে না। তালেবানকে স্বীকৃতি এখনই নয়, এটি আরও পরের বিষয়। তালেবানের সঙ্গে তুরস্কের যোগাযোগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ইরানের প্রেস টিভিকে বলেন, তালেবান রাজধানী কাবুলে প্রবেশের আগে তাদের রাজনৈতিক শাখার নেতাদেরকে তুরস্ক আমন্ত্রণ জানিয়েছিল। এর আগে তুরস্কের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছিল, কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার পরিকল্পনা বাদ দিয়েছে আঙ্কারা। আফগানিস্তানের উপর তালেবান পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর দেশটিতে যে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা তৈরি হয়েছিল তারপর তুরস্ক এই সিদ্ধান্ত নিয়েছে। তুরস্ক আরও জানিয়েছে, কাবুল বিমানবন্দরে প্রযুক্তিগত ও নিরাপত্তা সহযোগিতার ব্যাপারে আঙ্কারাকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা নিয়ে আমেরিকার সাথে নতুন করে আলোচনা করা হবে। গত সপ্তাহে তুর্কি প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান বলেছিলেন, তিনি তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত রয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। শোকাবহ আশুরা উপলক্ষে কারবালার হৃদয় বিদারক ঘটনার স্মরণে বাংলাদেশের রাজধানীতে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবার তাজিয়া মিছিল বন্ধের নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে রাজধানীর রাস্তায় শোক মিছিল হয়। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
শোকাবহ আশুরা উপলক্ষে কারবালার হৃদয় বিদারক ঘটনার স্মরণে বাংলাদেশের রাজধানীতে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবার তাজিয়া মিছিল বন্ধের নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে রাজধানীর রাস্তায় মিছিল বের হয়েছে। মিছিলকারীদের বেশিরভাগের মুখে মুখোশ থাকলেও স্বাভাবিকভাবেই সামাজিক দূরত্ব মেনে চলার কোনো সুযোগ ছিল না। আজ শুক্রবার সকাল 10টার দিকে পুরনো ঢাকার ইমামবাড়া হস্তি দালান থেকে মিছিলটি বের হয়। পরে চকবাজার, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট ও জিগাতলা বাস স্ট্যান্ডের দিকে যায় মিছিলটি। আজ ভোর থেকে পুরনো ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় আসতে থাকেন ইমাম হুসাইনের ভক্তবৃন্দ। ঠিক সকাল 10টায় বের হয় মহরমের শোকের মিছিল। ইমামবাড়া কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও প্রচুর সমাগম হয়েছে। হোসেনি দালান ইমামবাড়ার মিছিলের পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ বাকার রেজা মজলুম বলেন, 400 বছর ধরে এখান থেকে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হচ্ছে। এবছর করোনার কারণে তা সীমিত আকারে করা হচ্ছে। করোনার কারণে গত বছরের মতো এবারও বাংলাদেশে যথাযথ মর্যাদা ও স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। পবিত্র আশুরা উপলক্ষে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা বেগম রওশনের সাদ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন। ঢাকার বাইরে বিভিন্ন জেলায়ও এই শোকাবহ দিনের স্মরণে তাজিয়া মিছিল ও ধর্মীয় অনুষ্ঠানাদির আয়োজন করা হয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বিরুদ্ধে মামলার পর এবার তাকে গ্রেপ্তারের দাবি করা হল। গতকাল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের এক জরুরি সভার পর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে সংঘটিত ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয় যে আইনের মাধ্যমেই দুর্বৃত্তদের মোকাবেলা করা হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পাম্পোর এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 গেরিলা নিহত হয়েছে। আজ সকালে দক্ষিণ কাশ্মীরের পাম্পোরের খিরিউ এলাকায় ওই সংঘর্ষ হয়। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
জম্মু কাশ্মীরের পাম্পোর এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 গেরিলা নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে দক্ষিণ কাশ্মীরের পাম্পোরের খিরিউ এলাকায় ওই সংঘর্ষ হয়। অন্যদিকে গতকাল বৃহস্পতিবার রাজৌরিতে এক সংঘর্ষে সুবেদার রাম সিং নামে সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিহত হয়েছেন। গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে আজ শুক্রবার ভোরে পাম্পোরের খিরিউ এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশের এক মুখপাত্র বলেন, নিহতদের মধ্যে হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত মুসাইব মুস্তাক নামে এক সন্ত্রাসীকে চিহ্নিত করা হয়েছে। নিহত দ্বিতীয় সন্ত্রাসীকে শনাক্ত করা হচ্ছে। আজ বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল আজতকের ওয়েবসাইটে প্রকাশ, অবন্তিপুরার পাম্পোরে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা তল্লাশি অভিযান চালানোর সময়ে গেরিলারা জওয়ানদের উপরে গুলিবর্ষণ শুরু করে। এ সময় নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে জবাব দেয়। এর ফলে গুলিতে এক গেরিলা গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও একজন গেরিলার মৃত্যু হয়। আজ দুপুরে সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার এবং অভিযান শেষ হওয়ার কথা বলেছে। এদিকে গতকাল বৃহস্পতিবার রাজৌরি জেলার থান্নামান্ডির দান্না এলাকায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসার নিহত হয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তান থেকে আকস্মিকভাবে মার্কিন বাহিনী প্রত্যাহার করার পর আফগান নিরাপত্তা বাহিনীর দ্রুত পতন ঘটে এবং এ প্রেক্ষাপটে $100 কোটি মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম তালেবানের হাতে পড়েছে। এসব অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে ব্ল্যাক হক হেলিকপ্টার থেকে শুরু করে A-29 সুপার টুকানো বিমান রয়েছে। আফগানিস্তানের ওপর তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর তাদের হাতে বহুল ব্যবহৃত AK-47 রাইফেলের পরিবর্তে মার্কিন নির্মিত M M4 কার্বাইন এবং M16 রাইফেল দেখা গেছে। এছাড়া তালেবান যোদ্ধাদেরকে মার্কিন হাম্ভি ও মাইন প্রতিরোধক অ্যাম্বুশ প্রোটেক্টেড গাড়িতে দেখা গেছে। আমেরিকা দাবি করেছে তারা আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র সজ্জিত করতে গত 20 বছরে $8,000 কোটি খরচ করেছে, কিন্তু তাদের এই প্রশিক্ষণ ও যন্ত্রপাতি তালেবানের হামলায় ঠেকাতে পারেনি, বরং মার্কিন সেনাদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত আফগান নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য তালেবানে যোগ দিয়েছে। আফগানিস্তানকে দেয়া বিমান ও হেলিকপ্টারের 46টি এখন উজবেকিস্তানে রয়েছে। তালেবানের হাতে রাজধানী কাবুলের পতনের পর এসব এয়ারক্রাফট ব্যবহার করে আফগানিস্তানের প্রায় 500 সেনা উজবেকিস্তানে পালিয়ে যায়। ইহুদিবাদী ইসরায়েল গতরাতে আবারও সিরিয়ার রাজধানী দামেস্ক এবং পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ওই হামলা প্রতিহত করেছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের সেনারা বিমান থেকে গতরাতে রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে এবং হোমস শহরের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনার সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপথে। লেবাননে জ্বালানি সংকট দেখা দেয়ায় ইরান হিজবুল্লার আমন্ত্রণে দেশটির উদ্দেশ্যে তেলবাহী কয়েকটি জাহাজ পাঠিয়েছে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপথে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান।
লেবাননে জ্বালানি সংকট দেখা দেয়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরান সেখানে তেলবাহী কয়েকটি জাহাজ পাঠিয়েছে। লেবাননে ব্যাপক জ্বালানি সংকট দেখা দেয়ায় সেখানকার অনেক পেট্রোল পাম্প, হাসপাতাল, এমনকি রুটি তৈরির দোকানগুলো বন্ধ হয়ে গেছে। গ্যাস ও তেল সংকটের কারণে লেবাননের জনগণ বারবার বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়েছে। তেল সমৃদ্ধ ইরান হিজবুল্লার আমন্ত্রণে এ বিষয়ে লেবাননকে সাহায্য করার উদ্যোগ নিলেও সেখানকার কোনো কোনো রাজনৈতিক মহল ও প্রতিরোধ অক্ষ বিরোধী কোনো কোনো সংবাদ মাধ্যম অভিযোগ তুলেছে যে হিজবুল্লাহ অর্থনৈতিক বিষয়েও হস্তক্ষেপ করে লেবাননের সুনাম নষ্ট করছে। আর এ থেকে বোঝা যায় দেশটির কোনো কোনো মহল দলীয় ও ব্যক্তি স্বার্থকে জাতীয় স্বার্থের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে। লেবাননের পশ্চিমাপন্থী রাজনৈতিক ধারার শীর্ষস্থানীয় নেতা সাদ হারিরি ও সামির জাজা প্রকাশ্যে ইরান থেকে তেল আনার বিরোধিতা করেছেন। অথচ হারিরি লেবাননের জ্বালানি সংকট কমানোর জন্য এ পর্যন্ত কোনো পথ দেখাতে পারেননি। আসলে হারিরির এই অবস্থানের কারণ হলো তিনি ভয় পাচ্ছেন যে ইরানি তেল আমদানি করায় লেবাননের ক্ষমতার কাঠামোয় হিজবুল্লার জনপ্রিয়তা আরও শক্তিশালী হবে। এদিকে হিজবুল্লার মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, লেবাননের দিকে এগিয়ে আসতে থাকা ইরানের তেলবাহী জাহাজগুলোকে লেবাননের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হবে। এর মাধ্যমে যেসব দেশ এই জাহাজগুলোর ওপর হামলা করতে চায় তাদেরকেও সতর্ক করে দিলেন তিনি। তাঁর দৃষ্টিতে লেবাননের সংকট সমাধান দলীয় ও ব্যক্তিগত নীতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এদিকে ইসরায়েলের কোনো কোনো সংবাদমহল হিজবুল্লার এই উদ্যোগকে ইসরায়েলের জন্য আরেকটি পরাজয় বলে অভিহিত করেছে। অন্যদিকে ইরানের এই পদক্ষেপে বোঝা যাচ্ছে তেহরান লেবাননের সংকট ও অস্থিতিশীলতা জোরদারের বিরোধী। হিজবুল্লাহ এটা বুঝিয়ে দিয়েছে যে লেবাননের কোনো কোনো রাজনৈতিক মহলের ক্ষমতার লড়াইয়ের ফলাফলের অপেক্ষায় না থেকেই দেশটির জনগণের সমস্যা কমানোর উদ্যোগই বেশি যুক্তিযুক্ত।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, এ বিষয়ে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
গত কয়েকদিনের ভারী ও মাঝারি বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলের চাপ সামলাতে ভারত তিস্তার উজানে গজালডোবা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়ায় প্রচণ্ড গতিতে পানি নেমে আসছে বাংলাদেশের দিকে। আজ সকালে তিস্তার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিস্তা ব্যারেজ গেট খুলে দিয়ে পানির চাপ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফউদ্দৌলা গণমাধ্যমকে জানিয়েছেন, ভারতের শিলিগুড়ি, কালিম্পং, সিকিম ও দার্জিলিংয়ে ব্যাপক বৃষ্টিপাতের কারণে অতিরিক্ত পানি প্রবাহ বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে। বর্তমানে পানি প্রবাহ অতিরিক্ত থাকায় লালমনিরহাট ও নীলফামারী জেলার 50টিরও অধিক চর এবং 5টি উপজেলার চরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় 5,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া নীলফামারীর ডিমলা, জলঢাকা উপজেলায় তিস্তা অববাহিকায় চরের গ্রামগুলো বন্যায় প্লাবিত হয়েছে।
সুলিয়াতে পানি, সেরা ঘুগড়ি, কলের পানি, কল ডুবি গেছে, খুবই অসুবিধা হয়েছে, কষ্ট হয়েছে।
গরু, বাছুর, ছাগল, চড়াই সবগুলো আমরা রাস্তা রোডে নিয়ে আসি।
ওদিকে ভাদ্রের শুরুতেই ফুলে ফেঁপে উঠছে পদ্মা। গত কয়েকদিনের বৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা ঢলে পদ্মার পানি হু হু করে বাড়ছে। পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোশারফ হোসেন জানান, এখনই উদ্বিগ্ন হওয়ার মতো সময় আসেনি, কারণ আগামী অক্টোবর পর্যন্ত পদ্মা নদীতে পানি বাড়তে থাকবে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার 2 ইউনিয়নের 37টি গ্রামের প্রায় 50,000 মানুষ এখন পানিবন্দী হয়ে আছে। রামকৃষ্ণপুর ইউনিয়নের 19টি গ্রামের মধ্যে 17টি গ্রাম এবং চিলমারি ইউনিয়নের 20টি গ্রাম বন্যা কবলিত হওয়ায় গ্রামের মানুষ এখন পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন।
অতিবৃষ্টির কারণে আমাদের আমন, বীজতলা, আমন রূপা, আমন ক্ষেত, আউশ এবং কিছু সবজি নষ্ট হয়ে গেছে।
গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের 2 ইউনিয়নের 37টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। পানিবন্দী হয়েছেন ওইসব এলাকার 1,50,000 মানুষ। বন্যার পানি বৃদ্ধির ফলে কয়েক হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি এবং পশুখাদ্যের সংকট। ওদিকে পদ্মা নদীতে তীব্র স্রোত ও পানি বৃদ্ধির কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ফেরি বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। বর্তমানে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় 18টি ফেরি চলাচল করছে। এছাড়া একটি ফেরি বিকল হয়ে রয়েছে, যা যানবাহন পারাপারের ক্ষেত্রে বাড়তি চাপ সৃষ্টি করছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে ইমাম সাজ্জাদ আলাইসাল্লামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইমাম সাজ্জাদ আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী। শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে কারবালার শাশ্বত বিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার একাদশ তথা শেষ পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ধারাবাহিক এই আলোচনার আজকের পর্ব পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। আজ 11 মহরমের দিবাগত রাত তথা 12 মহরম। 12 মহরম কারবালা বিপ্লবের অন্যতম প্রধান সংরক্ষক ও আশুরা সংস্কৃতির ক্রমবিকাশের পথিকৃৎ ইমাম জয়নুল আবেদিনের শাহাদত বার্ষিকী আজ থেকে 1382 বছর আগে অর্থাৎ 61 হিজরির 12 মহরম ইয়াজিদ সেনারা নবী পরিবার তথা ইমাম পরিবারের এই ইমাম শিবিরের সকল নারী ও কন্যা শিশুকে বন্দী অবস্থায় কুফায় নিয়ে আসে। এ সময় ইয়াজিদ সেনারা শহীদদের বিচ্ছিন্ন মাথা বর্ষায় বিদ্ধ করে নিয়ে আসে তাদের সঙ্গে। কারবালার এইসব ঘটনার 34 বছর পর 12 মহরম তারিখেই শাহাদত বরণ করেন ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালাম।
কুফায় বন্দীদেরকে ইয়াজিদের গভর্নর ইবনে জিয়াদের দরবারে আনা হলে জিয়াদ তাদেরকে উপহাসের চেষ্টা করে এবং ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালামকে হত্যা করতে চায়, কিন্তু ইমামের বোন হযরত জায়নাব সালামুল্লাহ আলাইহার সাহসী বক্তব্য ও বিশেষ করে নবী পরিবারের সদস্যদেরকে ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ও শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য মহান আল্লাহর প্রতি তাঁর প্রশংসাসূচক কথাগুলো জিয়াদকে হতভম্ব বা লাজবাব করে দেয়। ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদাতের পর তাঁর বোন হযরত জায়নাব সালামুল্লাহ আলাইহা ইমামের একমাত্র জীবিত ও অসুস্থ পুত্র হযরত জাইনুল আবেদিন আলাইহিসসালামের জীবন রক্ষা করেন। অবশ্য এজন্য তিনি শত্রুদের কাছে দয়া ভিক্ষা করেননি। ভাতিজাকে বুকে জড়িয়ে ধরে তিনি জল্লাদকে বলেছিলেন, আমার ভাতিজাকে হত্যা করতে হলে আমাকেও হত্যা করতে হবে। এভাবে তিনি একজন নিষ্পাপ ইমামের জীবন রক্ষা করেন নতজাতনু না হয়েই। দামেশকেও এই মহান ইমামকে হত্যার চেষ্টা অলৌকিকভাবে ব্যর্থ হয় বলে বর্ণনা রয়েছে।
কারবালা বিপ্লবের একটি বড় শিক্ষা হল ক্রাইসিস ম্যানেজমেন্ট বা দুর্যোগ প্রতিরোধের ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার অনন্য দৃষ্টান্ত ছিলেন ইমাম হুসাইনের সুযোগ্য পুত্র ইমাম জাইনুল আবেদিন ও বোন হযরত জাইনাব। কারবালার ঘটনা প্রবাহে আশুরা পর্বের আগে ও আশুরার পর থেকে যেসব কঠিন সংকট দেখা দেয় তা খুব সুন্দরভাবে মোকাবেলা করে সংকটগুলোকে অনেক ক্ষেত্রেই সুযোগে ও কারবালার মহান বিপ্লবকে ছড়িয়ে দেওয়ার সাফল্যের জন্য ইসলাম এই দুই উজ্জ্বল নক্ষত্রের কাছে চিরঋণী। কুফার সংকটময় পরিবেশে ও ইয়াজিদ শাহির রাজধানী সিরিয়ায় কঠোর বিরূপ পরিবেশে সত্য ঘটনা তুলে ধরে খোদাদ্রোহী উমাইয়া রাজবংশের ভিত্তি নড়বড়ে করে দিয়েছিলেন হযরত জাইনাব ও ইমাম জাইনুল আবেদিন। ফলে আসন্ন গণবিদ্রোহ ঠেকাতে ইয়াজিদ নবী পরিবারকে সসম্মানে মদিনায় পাঠাতে বাধ্য হয়েছিল। কুফাই ইবনে জিয়াদ গণবিদ্রোহের ভয়ে তড়িঘড়ি করে নবী পরিবারকে সিরিয়ায় পাঠিয়ে দেয় অপ্রচলিত সড়ক ও পথ ব্যবহারের মাধ্যমে।
ইমাম হুসাইন আলাইহিসসালামের পুত্র ইমাম জাইনুল আবেদিন 38 হিজরির 5 শাবান বা মতান্তরে 15 জামাদিউল আব্বাল মাসে তথা খ্রিস্টীয় 658 সালে মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। তার প্রকৃত নাম ছিল আলী। তার মা ছিলেন শেষ ইরানি রাজার কন্যা শাহরবানু। আল্লাহর অত্যধিক ইবাদত বন্দেগীর কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের সদস্য এই মহান ইমাম জাইনুল আবেদিন বা ইবাদতকারীদের অলংকার উপাধি পেয়েছিলেন। দীর্ঘ সময় ধরে নামাজ ও সিজদায় রত থাকতেন বলে তিনি সাজ্জাদ নামেও পরিচিত ছিলেন। ইমাম সাজ্জাদ কারবালার ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। 10ই মহরমের সেই ভয়াবহ ঘটনার দিনে মারাত্মক অসুস্থ থাকায় তিনি জিহাদে যোগ দিতে পারেননি। ইয়াজিদের সেনারা তাকে হত্যা করতে গিয়েও তাঁর ফুফু জায়নাব সালামুল্লাহ আলাইহার প্রতিরোধের মুখে এই মহান ইমামকে জীবিত রাখতে বাধ্য হয়। পরবর্তীকালেও আল্লাহর ইচ্ছায় তিনি অলৌকিকভাবে বেঁচে যান। আসলে মহান আল্লাহই এভাবে তাঁকে মুসলিম উম্মার নেতৃত্ব দেওয়া সহ কারবালার কালজয়ী বিপ্লবের পরবর্তী অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা ও এই বিপ্লবের প্রকৃত বাণী মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য জীবিত রেখেছিলেন।
কারবালার ঘটনার পর ইমাম জাইনুল আবেদিন ও তাঁর বোন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা যদি জীবিত না থাকতেন তাহলে কারবালার শহীদদের আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত এ বিপ্লবকে নিছক একটা দুর্ঘটনা বলে প্রচার করার ইয়াজিদি চক্রান্ত সফল হতো। উমাইয়া শাসকরা তখন এটাও প্রচার করত যে ইমাম হুসাইন আল ইসলাম ইয়াজিদের মতো তাগুতি শাসকের শাসন মেনে নিতে চেয়েছিলেন, আর এর ফলে পবিত্র ইসলাম ধর্মকে অবিচারের ব্যাপারে আপোষকামী ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র সফল হতো। কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় হযরত ইমাম সাজ্জাদ ও জাইনাব সালামুল্লাহি আলাইহা কারবালা থেকে বন্দী অবস্থায় কুফা ও দামেশকে যাবার পথেই স্বল্প সময়ে জনগণকে জানিয়ে দেয় যে কারবালাই প্রকৃতপক্ষে কি ঘটেছিল এবং কারা ছিল ইসলামের জন্য নিবেদিত প্রাণ ও কারা ছিল ইসলামের লেবাসধারী জালেম শাসক মাত্র। পিতা ইমাম হুসাইন আল ইসলামের উপর নতুন ইমাম হিসেবে তিনি কুফা ও দামেশকে জালিম শাসকদের দরবারে বীরত্বপূর্ণ ভাষণ দিলে গণবিদ্রোহের ভয়ে আতঙ্কিত জালিম ইয়াজিদ কারবালা থেকে বন্দী করে আনা নবী পরিবার ও ইমামের সঙ্গীদেরকে মুক্তি দিতে এবং তাদেরকে সসম্মানে মদিনায় পাঠিয়ে দিতে বাধ্য হয়।
ইবনে জিয়াদ ও ইয়াজিদের দরবারে তেজোদ্দীপ্ত বক্তব্য রেখেছিলেন হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহা। একই ধরনের বক্তব্য রেখেছিলেন নতুন ইমাম হযরত জাইনুল আবিদিন আলাইহিসসালাম। কুফায় ফুপু জাইনাব সালামুল্লাহ আলাইহা ও বোন ফাতিমার ভাষণ শুনে জনগণ যখন মর্মাহত হয় ও কাঁদতে থাকে, তখন তাদের সমাবেশে নতুন এই ইমামও বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন, হে মানুষেরা, আমি আলী হুসাইন ইবনে আলী আলাইহিসসালামের সন্তান। আমি তার সন্তান যার সব কিছু লুট করা হয়েছে, যার পরিবারের সবাইকে বন্দী করে এখানে আনা হয়েছে। আমি তার সন্তান যে ফোরাতের কিনারায় মর্মান্তিক ও নৃশংসভাবে নিহত হয়েছে। হে লোকেরা, তোমরা কেয়ামতের দিন কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের বলবেন, তোমরা আমার পরিবারবর্গকে এভাবে কতল করেছ আর আমার মর্যাদাও অক্ষুণ্ণ রাখনি, তাই তোমরা আমার উম্মত নও। নতুন ইমামের এই বক্তব্য শুনে কুফাবাসী চিৎকার ধ্বনি দিয়ে কান্নায় ভেঙে পড়ে এবং একে অপরকে তিরস্কার করে বলতে থাকে, আমরা এতই দুর্ভাগা যে নিজেরা যে ধ্বংস হয়ে গেছি তাও জানি না।
কুফার মহাপাপিষ্ট ইয়াজিদি গভর্নর ইবনে জিয়াদ নতুন ইমামকে তথা ইমাম জাইনুল আবেদিনকে হত্যার নির্দেশ দিলে ফুফু জাইনাব বলেন, তাহলে আমাকেও হত্যা করো তার সঙ্গে। নতুন ইমাম বলেন, আপনি ওর সঙ্গে কথা বলবেন না, আমি ওর সঙ্গে কথা বলছি। তিনি জিয়াদের দিকে তাকিয়ে বলেছিলেন, ওহে জিয়াদের ছেলে, আমাকে হত্যার ভয় দেখাচ্ছ? তুমি কি জানো না শহীদ হওয়া আমাদের প্রথা ও শাহাদত বরণ আমাদের মর্যাদা? সিরিয়ায় শহরের অলিগলি দিয়ে ইমাম ও তার পরিবারের কয়েকজনকে একই দড়িতে বেঁধে ইয়াজিদের দরবারে আনা হয়। এ সময় ইমাম জাইনুল আবেদিন বীরত্বের সঙ্গে ইয়াজিদের দিকে তাকিয়ে বলেন, হে ইয়াজিদ, আল্লাহর রাসুলের ব্যাপারে কি চিন্তা করেছ? যদি তিনি এভাবে আমাদেরকে দড়ি বাঁধা অবস্থায় দেখেন। ইমামের এ কথা শুনে উপস্থিত সবার মধ্যে কান্নার রোল ওঠে। সিরিয়ার মসজিদে নবীবংশকে ও হযরত আলীকে গালিগালাজ করা হতো মুয়াবিয়ার আমল থেকেই। কারবালার ঘটনার পর একদিন এই মসজিদে হযরত আলী আল ইসলাম ও ইমাম হুসাইন আল ইসলামকে উদ্দেশ্য করে অপমানজনক কথা বলে বেতনভোগী খতিব সেখানে উপস্থিত ছিলেন ইমাম জাইনুল আবেদিন। তিনি খতিবকে বললেন, খতিব, তুমি ইয়াজিদকে সন্তুষ্ট করতে গিয়ে দোজখে স্থান তৈরি করেছ নিজের জন্য। তিনি ইয়াজিদের দিকে ফিরে বললেন, আমাকেও মিম্বরে যেতে দাও, কিছু কথা বলবো যাতে আল্লাহ খুশি হবেন ও উপস্থিত লোকদের সওয়াব হবে। উপস্থিত লোকদের চাপের মুখে ইয়াজিদ অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়।
ইমাম জাইনুল আবেদিন মহান আল্লাহর অশেষ প্রশংসা সূচক কিছু বাক্য বলার পর বলেছিলেন, হে জনতা, আল্লাহ আমাদের ছয়টি গুণ ও সাতটি মর্যাদা দিয়েছেন, জ্ঞান, সহনশীলতা, উদারতা, বাগ্মিতা, সাহস ও বিশ্বাসীদের অন্তরে আমাদের প্রতি ভালোবাসা। আমাদের মর্যাদাগুলো হল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম, আল্লাহর সিংহ ও সত্যবাদী আমিরুল মুমিনিন আলী আলাইহিসসালাম, বেহেশতের দুই পাখার অধিকারী হযরত জাফর আত-তাইয়্যার, শহীদদের সর্দার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের দুই নাতি হযরত হাসান ও হুসাইন আলাইহিমাসসালাম আমাদের থেকেই, আর আমরাও তাঁদের থেকেই। যারা আমাকে জানে তারা তো জানেই, যারা জানে না তাদেরকে জানাচ্ছি আমার বংশ পরিচয়। হে জনতা, আমি মক্কা ও মিনার সন্তান, আমি জামজাম ও সাফার সন্তান, আমি তাঁর সন্তান যিনি হজরে আসওয়াদ বা কালো পাথর তুলেছিলেন তাঁর কম্বলের প্রান্ত ধরে, আমি ওই শ্রেষ্ঠ ব্যক্তির সন্তান যিনি কাবা তওয়াব করেছেন ও সাই করেছেন সাফা ও মারওয়ায় তথা হজ করেছেন, আমি এমন এক ব্যক্তির সন্তান যাকে এক রাতেই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নিয়ে যাওয়া হয়েছিল।
ইমাম সাজ্জাদ তথা ইমাম জাইনুল আবেদিন আরও বলেছিলেন, আমি হুসাইনের সন্তান যাকে কারবালায় নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি আলীর সন্তান যিনি মোর্তাজা, আমি মুহাম্মাদের সন্তান যিনি বাছাইকৃত, আমি ফাতিমাতুজ জাহরার সন্তান, আমি সিদরাতুল মুনতাহার সন্তান, আমি সাজারাতুল মুবারাকাহ বা বরকতময় গাছের সন্তান, হজরত খাদিজা সালামুল্লাহি আলাইহার সন্তান, আমি এমন একজনের সন্তান যিনি তার নিজের রক্তে ডুবে গেছেন, আমি এমন একজনের সন্তান যার শোকে রাতের আধারে জিনেরা বিলাপ করেছিল, আমি এমন একজনের সন্তান যার জন্য শোক প্রকাশ করেছিল পাখিরা। ইমামের খোতবা এ পর্যন্ত পৌঁছলে উদ্বেলিত জনতা চিৎকার করে কাঁপতে লাগল ও বিলাপ শুরু করল, ফলে ইয়াজিদ আশঙ্কা করল যে গণবিদ্রোহ শুরু হতে পারে। সে মুয়াজ্জিনকে আজান দেওয়ার নির্দেশ দিল।
ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম আজানের প্রতিটি বাক্যের জবাবে আল্লাহর প্রশংসাসূচক বাক্য বলেছিলেন। যখন মুয়াজ্জিন বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তখন ইমাম আলাইহিসসালাম মাথা থেকে পাগড়ি নামিয়ে মুয়াজ্জিনের দিকে তাকিয়ে বললেন, আমি এই মুহাম্মাদের নামে অনুরোধ করছি এক মুহূর্ত নীরব থাকো। এরপর তিনি ইয়াজিদের দিকে তাকিয়ে বললেন, এই সম্মানিত ও মর্যাদাপূর্ণ রাসূল কি আমার প্রপিতামহ না তোমার? যদি বলো তোমার, তাহলে গোটা পৃথিবী জানে তুমি মিথ্যা বলছ, আর যদি বলো আমার, তাহলে কেন তুমি আমার বাবাকে জুলুমের মাধ্যমে হত্যা করেছ, তাঁর মালপত্র লুট করেছ ও তাঁর নারী স্বজনদের বন্দী করেছ? এ কথা বলে ইমাম আলাইহিসসালাম নিজের জামার কলার ছিঁড়ে ফেললেন এবং কাঁদলেন। এরপর বললেন, আল্লাহর কসম, এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই যার প্রপিতামহ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এই লোকগুলো আমার পিতাকে জুলুমের মাধ্যমে হত্যা করেছে এবং আমাদেরকে রোমানদের মতো বন্দী করেছে? অভিশাপ তোমার উপর, যেদিন আমার প্রপিতামহ ও পিতা তোমার উপর ক্রুদ্ধ হবেন।
অবস্থা বিগতিক দেখে ইয়াজিদ নামাজ শুরু করার নির্দেশ দেয়, কিন্তু ক্রুদ্ধ ও ক্ষুব্ধ জনতার অনেকেই মসজিদ থেকে বেরিয়ে যান। পরিস্থিতির চাপে পড়ে ইয়াজিদ নিজেও ভোল পাল্টে ফেলে ইমাম হুসাইন আলাইহিসসালাম ও নবী পরিবারের সদস্যদের হত্যার জন্য দুঃখ প্রকাশ করে এবং এর দায় ইয়াজিদের উপর চাপিয়ে প্রকৃত ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। এমনকি ইয়াজিদ ইমাম হুসাইন আলাইহিসসালামের বোন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার অনুরোধে কারবালা শহীদের জন্য শোক অনুষ্ঠান পালনের অনুমতি দেয়। 7 দিন ধরে শোক সমাবেশ হয়, বিপুল সংখ্যক সিরীয় নারী শোক অনুষ্ঠানে যোগ দেয়। সিরীয় পুরুষদের অনেকেই ইয়াজিদকে হত্যার পরিকল্পনা করতে থাকে, কিন্তু এ পরিকল্পনা গোপনে জানতে পেরে ইয়াজিদ নবী পরিবারকে সফরের রসদপত্র দিয়ে মদিনায় পাঠিয়ে দেয়।
কারবালা বিপ্লবের প্রকৃত ঘটনা ও শিক্ষা প্রচারের পাশাপাশি ইসলাম বিরোধী নানা চিন্তাধারার মোকাবেলায় ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরার দায়িত্ব পালন করতেন ইমাম সাজ্জাদ। ইসলাম ধর্মের প্রকৃত শিক্ষা ও চেতনা রক্ষা ইমাম জাইনুল আবেদিনের ইসলামী সাংস্কৃতিক কার্যক্রমের কাছে চিরঋণী। সহিফে সাজ্জাদিয়া নামে তাঁর দোয়া ও মুনাজাতের অমর গ্রন্থটি আত্মিক পরিশুদ্ধি ছাড়াও সামাজিক এবং রাজনৈতিক সংস্কারের নানা দিক নির্দেশনায় সমৃদ্ধ। ইমামের রেখে যাওয়া রিসালাতাল হুকুক শীর্ষক অধিকার সংক্রান্ত নির্দেশনা মানবাধিকার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার ঘোষণার চেয়েও বিস্তারিত ও আধ্যাত্মিক ঔজ্জ্বল্যে ভরপুর। কারবালার মহা ট্র্যাজেডির 34 বছর পর 95 হিজরির 12 মুহররম 57 বছর বয়সে শাহাদাত বরণ করেছিলেন হযরত ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালাম। জনগণের মধ্যে ইমাম সাজ্জাদের প্রভাব বাড়তে থাকায় ষষ্ঠ উমাইয়া শাসক আব্দুল মালিক বিষ প্রয়োগ করে এই মহান ইমামকে শহীদ করে। কারবালার ঘটনার পর তিনি যখনই পানি দেখতেন, বাবা শাহ কারবালার শহীদদের চরম পিপাসার কথা ভেবে কান্নায় ভেঙে পড়তেন। কোনো ভেড়া বা দুম্বা জবাই করার দৃশ্য দেখলেও কেঁদে আকুল হতেন। তিনি প্রশ্ন করতেন, এই পশুকে জবাইয়ের আগে পানি পান করানো হয়েছে কিনা। পানি দেওয়া হয়েছে একথা শোনার পর তিনি বলতেন, কিন্তু আমার তৃষ্ণার্ত ক্ষুধার্ত বাবাকে পানি না দিয়েই জীবন্ত অবস্থায় জবাই করেছিল ইয়াজিদ সেনারা। ইমাম সাজ্জাদ আলাইসাল্লাম সবসময় রোজা রাখতেন। ইফতারির সময় তিনি কাঁদতে কাঁদতে বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে হত্যা করা হয়েছে ক্ষুধার্ত ও পিপাসার্ত অবস্থায়।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মহরম সম্পর্কিত ধারাবাহিক আলোচনা শেষ করছি।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 20 আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে শান্তিপূর্ণ দেশ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ইত্তেফাক, সরকার কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করেনি বললেন কাদের। মানব জমিন, কাবুলের আকাশে একে একে চক্কর মার্কিন সশস্ত্র যুদ্ধ বিমানের। যুগান্তর, মশা মারতে বড় অঙ্কের অর্থ ব্যয়, সুফল কম। প্রথম আলো। ভারতের শিরোনাম, বাড়ি বাড়ি ঢুকে খানা তল্লাশি, শত্রু খুঁজে বেড়াচ্ছে তালেবান, রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের। আনন্দবাজার পত্রিকা, সোনিয়ার ডাকা বৈঠকের কেন্দ্রবিন্দুতে মমতাই, আর কারা থাকবেন। সংবাদ প্রতিদিন, পশ্চিমবাংলায় এনআরসি দরকার, শান্তনুকে পাশে নিয়ে বার্তা শুভেন্দুর। আজকাল শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে শান্তিপূর্ণ দেশ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে, পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ পবিত্র আশুরা উপলক্ষে গতকাল দেয়া এক বাণীতে এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, আমরা এক সংকটময় সময়ে আশুরা পালন করছি। করোনা ভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। আমাদের সরকার এ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সরকার কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করেনি বললেন ওবায়দুল কাদের। মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি এক বিবৃতিতে বলেন, বর্তমান সরকার কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করেনি, বরং সরকারের আইন শৃঙ্খলা বাহিনী বিএনপির পৃষ্ঠপোষকতায় পরিপুষ্ট সন্ত্রাস ও দুর্বৃত্তায়নের রাজনীতির বিস্তার প্রতিরোধে কাজ করছে। আজ এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, দলীয় পরিচয়ের আড়ালে কোনো অপরাধী পার পাবে না। তিনি আরো বলেন, বরিশালের ঘটনায় যারাই জড়িত থাকুক তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। টিকা ক্লিনিকে গেল কিভাবে? মানব জমিনের এশিয়র নামের খবরে লেখা হয়েছে, রাজধানীর দক্ষিণখানের একটি ক্লিনিকে মডার্নার করোনার টিকা দেওয়ার অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, ক্লিনিকটিতে মডার্নার টিকা দেওয়া হচ্ছিল, এজন্য প্রত্যেকের কাছ থেকে 500 টাকা করে নিচ্ছিলেন গ্রেপ্তার হওয়া ব্যক্তি। অবৈধভাবে টাকার বিনিময়ে করোনা ভাইরাসের টিকা দেয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। প্রশ্ন হল, এই টিকা কিভাবে ক্লিনিকে গেল? পুলিশ ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মশা মারতে বড় অঙ্কের অর্থ ব্যয়, সুফল কম। প্রথম আলোর এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, মশক নিধনে বেশ বড় অঙ্কের অর্থ ব্যয় হলেও সুফল খুব একটা মিলছে না। বিশেষজ্ঞদের মতে মশার সমস্যার নিয়ন্ত্রণে শুধু ওষুধ ছিটালে হবে না, প্রয়োজন কার্যকর ওষুধ ও সমন্বিত কিট ব্যবস্থাপনা। সেই ব্যবস্থাপনা কি হবে তা ঠিক করতে স্থানীয় সরকার বিভাগ গত বছরের 6 জানুয়ারি একটি কমিটি গঠন করে দিয়েছিল। কথা ছিল এক মাসের মধ্যে কমিটি সুপারিশ জমা দেবে, তবে 1 বছর 7 মাস পেরিয়ে গেছে, কমিটি কোনো সুপারিশ জমা দেয়নি, সভা করেছে মাত্র একটি। আফগানিস্তান পরিস্থিতি। কাবুলের আকাশে একে একে চক্কর মার্কিন সশস্ত্র যুদ্ধবিমানের, যুগান্তরের শিরোনামের খবরে লেখা হয়েছে কাবুল দখলে নিয়ে আফগানিস্তানের ক্ষমতায় বসেছে তালেবান। এরপর থেকেই আফগানিস্তান ছেড়ে যাচ্ছেন সরকারি ও মার্কিন বাহিনীকে সহযোগিতা করা আফগানরা। এছাড়া কাবুল বিমানবন্দর দিয়ে ছেড়ে যাচ্ছে মার্কিন বাহিনী, আর তাদের নিরাপত্তা দিতেই কাবুলের আকাশে একে একে চক্কর দিচ্ছে মার্কিন যুদ্ধ বিমানগুলো। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের যে অভিযান অব্যাহত আছে তার নিরাপত্তা নিশ্চিত করতেই কাবুলের আকাশে মার্কিন যুদ্ধ বিমান উঠছে। দৈনিকটির অপর একটি খবরে লেখা হয়েছে আফগানিস্তান পুনর্গঠনে চীন ভূমিকা রাখতে পারে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তালেবান মুখপাত্র সোহেল শাহিন। যুগান্তরের এক খবরে লেখা হয়েছে আফগানিস্তানে তালেবান প্রতিরোধে বিক্ষিপ্ত বিক্ষোভ হচ্ছে। কুষ্টিয়ার 37 গ্রামের 50,000 মানুষ পানিবন্দী, মানব জমিনের এশিয় নামের খবরে লেখা হয়েছে পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, ফলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার 2 ইউনিয়নের 37টি গ্রামের প্রায় 1/2 লক্ষ মানুষ এখন পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে, বেড়েছে তাদের চরম দুর্ভোগ দুর্দশা। বন্যার পানি বৃদ্ধির ফলে আমন ধান, পাটক্ষেত, মরিচক্ষেত, কলাবাগান ও পানের বরজ সহ বিভিন্ন ধরনের 1,000 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, পশু খাদ্যের অভাব। একই সঙ্গে খাদ্য সংকট দেখা দেয়ায় তারা সাহায্য ও সহযোগিতার দাবিও করেছেন। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে প্লাবিত লালমনিরহাট, নীলফামারীর 50টির অধিক চর, লোকালয়ে তিস্তার পানি। বিস্তারিত খবরে বলা হয়েছে পাহাড়ি ঢল ও ভারতের গজলডোবার সব গেট খুলে দেয়া হয়েছে, ফলে তিস্তা ব্যারেজে এখনও বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। সন্ত্রাসবাদ বিশ্বাসকে গুঁড়িয়ে দিতে পারে না, তালেবানি তাণ্ডবের আবহে মন্তব্য মোদির, সংবাদ প্রতিদিন। বিস্তারিত খবরে লেখা হয়েছে সন্ত্রাসবাদ কখনো বিশ্বাসকে দমিয়ে রাখতে পারে না। সোমনাথ মন্দিরে একাধিক প্রকল্পের শিলান্যাসের অনুষ্ঠানে গিয়ে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আফগানিস্তানে তালেবানি সন্ত্রাসের আবহে মোদির এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, আফগানিস্তান ইস্যু নিয়ে এখনো পুরোপুরি অবস্থান ঠিক করে উঠতে পারেনি ভারত সরকার। এরই মধ্যে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রী গোষ্ঠীকে নিয়ে একাধিক বৈঠক করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মনে করা হচ্ছে তালেবান সম্পর্কে এবার আর আগের মতো কড়া অবস্থান নেবে না ভারত। পশ্চিমবাংলায় এনআরসি দরকার, শান্তনুকে পাশে নিয়ে বার্তা শুভেন্দুর। আজকালের এশিয়র নামের খবরে লেখা হয়েছে পশ্চিমবাংলায় এনআরসি দরকার, শান্তনু ঠাকুরকে পাশে নিয়ে সাফ বার্তা শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর বনগাঁয়ে পা রাখলেন মতুয়া বাড়ির ছেলে শান্তনু ঠাকুর। এনআরসি প্রসঙ্গে শুভেন্দু বলেন, যে লড়াই 1945 সাল থেকে সবাই করছে তার স্থায়ী সমাধান করে দিয়েছে ভারত সরকার। এনআরসি কার্যকর করার প্রয়োজন রয়েছে, পশ্চিমবঙ্গে এনআরসিটা দরকার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যা যা করেছে বাংলাদেশিরা দরকার, না হলে বাংলা দ্বিতীয় বাংলাদেশ হবে। বাড়ি বাড়ি ঢুকে খানা তল্লাশি, শত্রু খুঁজে বেড়াচ্ছে তালেবান, রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের। আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে বিরোধীদের ক্ষমা করে দেয়া হবে, ক্ষমতা দখলের ঠিক পরেই একথা শোনা গিয়েছিল তালেবান নেতৃত্বের মুখে, কিন্তু তা যে শুধুই কথার কথা তা যেন প্রমাণ করে দিচ্ছে তালেবান। বিরোধী এবং পূর্বতন সরকারের যেসব আধিকারিক আমেরিকা এবং ন্যাটো বাহিনীর সঙ্গে কাজ করেছেন তাঁদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছেন বন্দুকধারী তালিব যোদ্ধারা। সম্প্রতি এমনটাই জানা গেছে রাষ্ট্রপুঞ্জের গোয়েন্দাদের রিপোর্টে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের মুখে তারা বাশার আল আসাদ সরকারের প্রতি সমর্থন দেবে। আগ্রাসী ও বলদর্পী শক্তিগুলোর বিরুদ্ধে দামেস্ক যে শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তারও প্রশংসা করেন ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতেফি। এদিকে এক বিবৃতিতে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, সিরিয়ায় গতরাতে ক্ষেপণাস্ত্র হামলাসহ ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসী আচরণই মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা সৃষ্টির মূল কারণ। ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসী আচরণের বিরুদ্ধে যথাযথ জবাব দেওয়া দরকার, যাতে তাদের লাগাতার আগ্রাসনের অবসান ঘটে বলে তিনি মন্তব্য করেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরান থেকে তেল বহনকারী জাহাজে কোনো ধরনের নাশকতা না চালাতে শত্রুদের প্রতি হিজবুল্লাহর হুঁশিয়ারি। আফগানিস্তানের ওপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকতে চীনের আহ্বান, তালেবানকে স্বীকৃতি দেবে তুরস্ক। বরিশালে সংঘর্ষের ঘটনায় মেয়র সেরনাবিয়া সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে দায়ী করেছেন সরকারি কর্মকর্তারা, গ্রেফতার দাবি। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পাম্পোর এলাকায় সংঘর্ষ, নিরাপত্তা বাহিনীর সদস্য সহ দুই গেরিলা নিহত। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.